আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون صدق الله العلي العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শত সহস্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে তার একটি বিশেষ হুকুম তথা রমাদানের সিয়াম সাধনা পালন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুধু এখন এই দোয়াই করব, তিনি যেন আমাদের এই শ্রমকে সিয়াম সাধনাকে যেন কবুল মঞ্জুর করে নেন। আসলে এই বৎসরের রমাদানটি একটি ভিন্নতার রমাদান। এই বৎসরের রমাদানটি একদিক দিয়ে আমাদের কাছে যদিও বিষাদ মনে হচ্ছে যে আমরা রমাদানে মসজিদে যেতে পারছি না, কখনোই আমরা জীবনে কল্পনা করিনি যে আমাদেরকে রমাদানের মাঝেও আমরা তারাবিন নামাজ মসজিদে যেয়ে আদায় করতে পারব না, কিন্তু এই দিক দিয়ে আমাদের প্রত্যেকেই হলো আমরা ব্যথিত। কিন্তু অন্য দিক দিয়ে যদি খেয়াল করা হয় সেদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, সেটি হলো আমাদেরকে ফ্যামিলির সঙ্গে একটু সময় দেওয়ার মতো আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, যেটা বিশেষ করে আমার জীবনে কখনো এটি সম্ভবপর হয়নি যে আমি ফ্যামিলির সঙ্গে ইফতার করব, ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটাবো। যদিও এখনো রমাদানের শেষের 15 দিনে আমার এখনো ফ্যামিলির সঙ্গে ইফতার করা সম্ভবপর হচ্ছে না। এরপরেও অধিকাংশ মুসলমান ভাই বোনেরা তারা যেহেতু ফ্যামিলির সঙ্গে একটি ইফতার করতে পাচ্ছেন আর এবার হিউজ টাইম আছে প্রত্যেকের হাতে ইবাদত বন্দেগি করার জন্য, এই দিক দিয়ে এই রমাদান একটি ফ্যান্টাস্টিক রমাদান বলা যায়। অন্যান্য রমাদানে এই ইফতার পার্টি সেই ইফতার পার্টি, এখানে ইফতার পাঠাতে হচ্ছে, ওখানে ইফতার পাঠাতে হচ্ছে, এই ঈদের বাজার সেই বাজার, এগুলোতে আমাদেরকে বেশি সময় ব্যস্ত থাকতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিক থেকে আমাদের টাইমটাকে সেভ করে দিয়েছেন, আমরা ইবাদত বন্দেগী করতে পারছি, বেশি বেশি করে আল্লাহর আরাধনা করতে পারছি। এই দিক দিয়ে এই রমাদান আমাদের জন্য একটা করুণাও বয়ে নিয়ে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে অবস্থায় রাখেন আমাদেরকে সে অবস্থায় সন্তুষ্ট থাকা মোমেন হওয়ার জন্য এটা একটি পূর্ব শর্ত। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের ডিসিশনের উপরে সর্বদা সিদ্ধান্ত আমরা খুশি থাকব। সম্মানিত সুধী মণ্ডলী, দর্শক মণ্ডলী, আপনারা দীর্ঘ সময় যাব ধৈর্যের সাথে হাফেজ সাআদ বিন আসলামউদ্দিনের কণ্ঠে পবিত্র কোরআনুল করিম থেকে পূর্ণাঙ্গ শোয়া পারা আপনারা শুনেছেন। সূরাতুল আহকাফ থেকে সূরাতুন নাজমের শেষ পর্যন্ত তেলাওয়াত হয়ে গিয়েছে, এর মাঝে অনেকগুলি সূরায় চলে গেছে, অনেকগুলি বিধানের আয়াত গেছে, হিস্টোরি গেছে, তবে এর মাঝে একটি সূরা গেছে যেই সূরার নাম হলো সূরাতুল হুজুরাত, যেই সূরাতুল হুজুরাতের কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত পবিত্র কোরআনের এমন একটি সূরা যেটি নাকি মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, মানুষকে অন্যান্য ভাবে দাম্পত্য জীবন, বন্ধু বান্ধবের সাথে এবং পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে কি ধরনের আচার আচরণ করতে হয়, এই বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে প্রত্যেকটি মসজিদে এই কানুন এবং এই ল পাশ করে দিয়েছিলেন যে তোমরা সূরাতুল হুজুরাত নিয়ে বেশি আলোচনা করবে এবং সূরাতুল হুজুরাতের বিষয়বস্তুগুলো তোমরা সমাজের মাঝে প্র্যাকটিস করবে। কারণ সূরাতুল হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক রীতিনীতি এবং আচার আচরণ এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সূরার মাঝে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ছয়টি কবিরা গুনার কথা উল্লেখ করেছেন যেই গুনার মাঝে আমরা সচরাচর প্রত্যেকেই কমবেশি জড়িয়ে আছি। আমরা এগুলোকে কখনো গুনাও মনে করি না, এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে, আমরা এগুলোর থেকে সচরাচর নিজেরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা চলুন এই নিয়ে আলোচনা করি। এই ছয়টা বড় বড় গুনাহ কি তিনি ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়কে নিয়ে উপহাস করো না, ঠাট্টা করো না, মজাক করো না, তোমরা ক্রিটিসাইজ করো না, একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করো না। আজকে দেখুন আমরা একজন আরেকজনকে নিয়ে অহেতুক সমালোচনা করি, অহেতুক আমরা একজন আরেকজনের প্রতিকূল ধারণা রাখি। যেই ব্যক্তিকে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তিনি ইরশাদ করেছেন, কোন ব্যক্তিকে হেয় অপমান করার জন্য তার এমন কোন দোষ, তার যে কোনো দোষ এমন ভাবে বর্ণনা করা যাতে শ্রোতাদের হাসির খোরাক যোগায়, শ্রোতারা হাসতে থাকে, শ্রোতারা ক্রিটিসাইজ করতে থাকে, এই ধরনের কোন কথাবার্তা আচার আচরণ কাউকে নিয়ে করা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসাখখুর এই ওয়ার্ড দিয়ে এই আয়াতে বর্ণনা করেছেন। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাদেরকে নিয়ে তোমরা উপহাস করছো, ঠাট্টা করছো, মজাক করছো, রহস্য করছো, সেই সম্প্রদায় আল্লাহর কাছে তোমাদের চেয়ে হলো উত্তম। মক্কার মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে কত উপহাস করত, ঠাট্টা করত, মজাক করত, তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করত। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, অবিশ্বাসীদের এটি স্বভাব, মোমেনরা যখন তাদের পাশে দিয়ে হেঁটে যায়, ইয়াতাগামাজুন, তখন তাদের সমালোচনা করে, তাদেরকে নিয়ে হাসি তামাশা করে তারা। ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, যখন তারা ঘরে ফিরে আসে তখনও তাদেরকে নিয়ে ফ্যামিলিদের সঙ্গে সাবজেক্ট, তাদেরকে সাবজেক্ট বানিয়ে তারা সেখানেও হাসির আড্ডা বসিয়ে ফেলে, সেখানে গিয়েও তারা তাদের উপহাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছে, ওয়ালা নিসা উম্মিন নিসা ইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, যে কোন নারী নারীগণ তারাও যেন অন্য নারীর অন্য নারীকে নিয়ে উপহাস না করে, ঠাট্টা না করে, মজাক না করে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঠাট্টা মজাককে নিষেধাজ্ঞা জারি করলেন, ঠাট্টা মজাকের উপরে উপহাস করতে নিষেধ করলেন। কোন ধরনের উপহাসকে আল্লাহ পাক এখানে নিষেধ করেছেন? কাউকে হেই প্রতিপন্ন করার জন্য এবং কাউকে অপমান করার জন্য যে ঠাট্টা হয় সেটি কেবলমাত্র আল্লাহ পাক নিষেধ করেছেন। আর যদি এ ধরনের উদ্দেশ্য না থাকে মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষের একটু নাশিদ তথা হলো মনের ভিতর একটু ফুর্তি আনয়নের জন্য যদি কোনো সময় যদি কিছু হাসি রহস্য ঠাট্টা করা হয়, এটা শরীয়তে কোনো দোষনীয় ব্যাপার নয়। যেমন নবী আলাইহিসসালাম তার বাড়িতে এক বৃদ্ধা মহিলা এসেছেন, এই বৃদ্ধা মহিলাকে দেখে তিনি বলছেন যে জান্নাতে তো কোনো বৃদ্ধা মহিলা যাবেন না, তখন এই মহিলা কাঁদতে শুরু করেছেন। নবী আলাইহিসসালাম বললেন আসলে জান্নাতে বৃদ্ধা মহিলা যাবে না এর অর্থ হলো কোন বৃদ্ধা মহিলা যখন জান্নাতে যাবেন তিনি এই বৃদ্ধা অবস্থায় থাকবেন না, মাজা কুজু অবস্থায় তিনি থাকবেন না, বরং তিনি হলেন তিরিশ থেকে তেত্রিশ বৎসরের যুবতী হয়েই জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করবেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ধরনের মজাক তিনি হলো মাঝে মাঝে করেছেন, এটা কোনো দোষনীয় ব্যাপার নয়। দোষনীয় ব্যাপার হলো যে মানুষকে আন্ডারস্টেমিট করে, মানুষকে যদি হে প্রতিপন্ন করার জন্য আমরা ঠাট্টা মজাক করি তখন এটি হলো শরীয়তে হলো হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে নিষেধ করেছেন এবং কবিরা গুনাহ বলে এটি হলো বিবেচিত হবে। এটি হলো প্রথম কবিরা গুনাহ। দুই নম্বর কবিরা গুনাহ, ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তালমুজু আনফুসাকুম, এবং তোমরা যেন একে অপরের প্রতি দোষারোপ না করো, একে অন্যের উপরে যেন দোষারোপ না করো। লুমজুন বলা হয় হুমাজাতুল লুমাজা, হুমাজা প্রকাশ্য নিন্দাবাদকারীকে হুমাজা বলা হয়, আর গোপনে কারো নিন্দাবাদ করা এটিকে বলা হয় হলো লুমাজা। অর্থাৎ একজন আরেকজনকে দোষারোপ করবে, একজন আরেকজনের জন্য একজন আরেকজনের প্রতি খারাপ নাম দিয়ে ডাকা এবং দোষারোপ করা, সে এই দোষটি করেননি, তার মাঝে এই অপরাধটি নাই, কিন্তু আমি তার সমালোচনা করলাম অন্য সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে একটু স্বতন্ত্র ভাবে বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের দোষ বের করো না, নিজেদের দোষ বের করো না। এটি আল্লাহ পাক অন্য ভাবে অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। অর্থাৎ তুমি যদি অন্যকে হত্যা করো তাহলে কি তারা তোমাকে ছেড়ে দিবেন, অথবা সরকারের আইন কি তোমাকে মাফ করবেন, দেশের আইন কি তোমাকে মাফ করবেন? সেই জন্য যদি আমিও কাউকে হত্যা করি তাহলে আমাকেও একদিন হলো হত্যা করা হবে, সেটি তারা প্রতিশোধমূলক হত্যা করুক অথবা দেশের আইন অনুযায়ী আমাকে হত্যা করা হোক। অনুরূপভাবে আমি যখন অন্যের সমালোচনা করব, অন্যের দোষ ত্রুটি আমি বের করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার জন্য, আর সেই দোষ যদি আমরা প্রকাশ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে পছন্দ করেন না, এটিকে হারাম সাব্যস্ত করেছেন, যে খুঁটে খুঁটে মানুষের হলো দোষ ত্রুটি তালাশ করা। কিছু মানুষের আমাদের সমাজে এই স্বভাব আছে, নিজের দোষগুলোকে আমরা কখনোই দেখি না, কিন্তু সব সময় আমরা অন্যের দোষের দিকে আমরা পঞ্চমুখ হয়ে থাকি। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে যে আফিকা উয়ুনুন ওয়ালিন্নাসি আয়ুনুন, যে তোমার তো মাত্র দুটি চোখ আছে, এই দুটি চোখ দিয়ে তুমি আর মানুষের কতটি দোষ দেখতে পাবা, আর পৃথিবীতে যত মানুষ আছে তাদের চোখ হলো অগণিত, এই অগণিত চোখ দিয়ে তুমি হলো তোমার দোষ তখন তারা দেখতে থাকবে। নবী আলাইহিসসালাম সেই জন্য এই অন্যের দোষ ত্রুটিকে তালাশ করাকে প্রতি বড় কঠোর ভাষা ব্যবহার করেছেন, এবং যারা নাকি অন্যের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, মান সাতারাল মুসলিমুন সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি মুসলমানের, মান সাতারাল মুসলিমিন সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি অপরের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজারো দোষ ত্রুটিকে ঢেকে রাখবে। সেই জন্য মানুষের দোষ ত্রুটিকে প্রকাশ না করা, বরং মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখা, তাকে সংশোধনের উদ্দেশ্যে তাকে নসিহাত করা। আদ্দীনু আন-নসিহা, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন এই দীন ইসলামের মেইন কনসেপ্ট হলো একজন আরেকজনকে নসিহত করবে। আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নার সঙ্গে তুলনা দিয়েছেন। আয়নার ধর্ম কি? আপনি আমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে যাই, আয়না কিন্তু আমার ত্রুটিগুলোকে আমাকে দেখিয়ে দিবে। তোমার শরীরে চেহারা এখানে দাগ আছে, তোমার এখানে এই আছে, এখানে সেই আছে, এখানে ময়লা লেগে আছে, তুমি এগুলোকে ভালো করে পরিষ্কার করো। আয়না আমার দোষগুলোকে ধরিয়ে দিবে, কিন্তু সে অন্যের কাছে বলবে না, সমালোচনা করবে না, গালমন্দ করবে না, হে প্রতিপন্ন করবে না। সেই জন্য মোমেনের স্বভাব হলো এটি যে অন্য মোমেনের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, দোষ ত্রুটি থেকে থাকে, তাকে গোপনে ডেকে নিয়ে বড় আদরের সাথে, মহাব্বতের সাথে, ভ্রাতৃত্ব বোধের সাথে তিনি যেন বুঝতে পারেন যিনি আমার একজন সত্যই হিতাকাঙ্ক্ষী মানুষ, তাকে ধরিয়ে দেওয়া, ভাইয়া আপনার এই কাজটি আসলে ঠিক হয়নি, এই কাজটি করলে এই ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, আপনার ফ্যামিলির ক্ষতি হবে। অনুরূপভাবে একজন বোন আর একজন বোনকে ডেকে নিয়ে বলবেন যে সিস্টার আপনি এই কাজ করেছেন, এই কাজটা আসলে করাটা আপনার জন্য উচিত হয়নি, আমাদের কারো জন্য এগুলো করা উচিত না, সুতরাং এগুলোর থেকে আমরা প্রত্যেকেই হলো বিরত থাকি, দূরে থাকি। এভাবে যদি আমরা একজন আর একজনকে বুঝাতে পারি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি এই সমাজকে সংস্কার করে দিবেন। আর যদি আমি আজকে অন্যের দোষ তালাশ করতে থাকি, অন্য আমাকে ছেড়ে দেবে না, আমার দোষ তালাশ করতে থাকবে, তাহলে সমাজের মাঝে ভ্রাতৃত্ব বোধ থাকবে না, সুসম্পর্ক থাকবে না, গুড রিলেশনশিপ যেটা ভ্রাতৃত্ব বোধ তথা ব্রাদারহুড এর জন্য কন্ডিশন, এই কন্ডিশন গুলো ঠিক থাকবে না। এই জন্য আমরা যেন একজন আর একজনের দোষ ত্রুটি তালাশ না করি। আর তিন নম্বর বস্তুকে আল্লাহ পাক হারাম করেছেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা কাউকে মন্দ নামে ডেকো না। দেখুন, একটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ বানিয়েছেন, অন্ধ বানিয়েছেন, এই অন্ধকে আমরা ডাক দিলাম যে বিভিন্ন ধরনের গালি আছে, কানা বলে ডাক দিল। আর কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকলাঙ্গ বানিয়েছেন, তার পারে পায়ের সমস্যা আছে, তিনি ভালোভাবে হাঁটতে পারেন না, ভালোভাবে বসতে পারেন না, বেচারা নিজেই তো মানসিকভাবে কত যাতনার ভিতরে আছে, যার এই অবস্থা আছে তিনি না বোঝেন দুটি পায়ের কি মূল্য। আমি তাকে হে প্রতিপন্ন করার জন্য তাকে আমি ন্যাংরা বলে আমি তাকে হলে ডাকতে শুরু করলাম। একজন মানুষের গায়ের রং একটু কালো হয়েছে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছেন, আর কালো আর সাদার মাঝে কি পার্থক্য? আপনি যখন চামড়া কাটবেন, চামড়া কাটার পরে ভিতর থেকে যে রক্ত বের হবে, কালোর রক্তেরও যে রং, যার গায়ের রং কালো, সাদা যার গায়ের রং, তারও তো রক্তের একই রং। বরং হতে পারে পৃথিবীতে বহু কালো মানুষ গেছে, লক্ষ লক্ষ সাদা মানুষের চেয়ে আল্লাহর কাছে বহু প্রিয়। দেখুন আবু লাহাব, আবু লাহাব নবী আলাইহিসসালামের আপন চাচা। আবু লাহাব এই নাম কেন তাকে দেওয়া হয়েছে? তার চেহারাটা এতটাই উজ্জ্বল ছিল যেন মনে হচ্ছিল যে তার চেহারার থেকে হলো রক্ত ঝরতেছে, রক্তিম আভা তার চেহারার মাঝে ছিল, আগুনের মতো লাল ছিল তার চেহারার রং। কিন্তু লাভ কি হয়েছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল হাব ধ্বংস হয়ে গেছে, মা আগনা আনহু মালহু আমা কাসাব, সে যে কামাই করেছে, ধন সম্পদ অর্জন করেছে, এগুলো কোনো কাজে আসেনি। সায়াসলা নারং যাতাল হাব, তাকে ওই আগুনের মাঝে অচিরেই নিক্ষেপ করা হবে। যাতাল হাব, যেই আগুনের মাঝে আছে, আগুনের জিহ্বা আছে, অর্থাৎ হলো যেই আগুন প্রখর হবে সেই আগুনে তাকে নিক্ষেপ করা হবে। সুতরাং আবুল আহাবের কোনো ফায়দা হয়নি। আবু জেহেলের চেহারা বড় সুন্দর ছিল, ফিরাউনের চেহারা বড় সুন্দর ছিল, কিন্তু কাজে কি এসেছে? আর বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিসসালাম মিরাজ থেকে ঘুরে এসে বলছেন, বেলাল তুমি আমাকে গোপন রহস্য বলো, এমন কি ইবাদত তুমি করো যে জান্নাতে আমি যখন জান্নাত পরিদর্শন করছিলাম আমি তোমার জুতার ফিতার আওয়াজ শুনছিলাম, জুতার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কোন ইবাদত স্পেশাল ভাবে তো করি না, তবে যখনই আমি অজু করি সেই অজু দিয়ে আমি দুরাকাত নামাজ পড়ি অথবা অন্য কোন আমি নফল কাজ করে থাকি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, এরই পুরস্কার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই মর্যাদা দান করেছেন। হযরত লোকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যার নামে পবিত্র কোরআনের একটি সূরা নামকরণ করা হয়েছে, সূরাতুল লোকমান, 21 পারাতে সূরাতুর রোমের পরের সূরা, আর আলিফ লাম মিম সিজদার আগের সূরার নাম হলো সূরাতুল লোকমান। লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের আহাব ইবনে মুনাব্বে তিনি বলেন যে তার 1000 নসিহত আমি মেমোরাইজ করেছি। পবিত্র কোরআনে তার নসিহত গুলাকে আল্লাহ পাক কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত বড় ভাগ্যবান ব্যক্তি হলেন লোকমান আলাইহিসসালাম। দেখতে এত বড় ছিলেন না, বেটে ছিলেন, নাকটাও চ্যাপ্টা ছিল, গায়ের রং ফুললি কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে কি মর্যাদাশীল। সুতরাং সাদা কালো এগুলো কোনো পার্থক্য নেই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হজ্জাতুল ওয়াদা বিদায় হজের খুতবাতে ঘোষণা করেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন, কোন আরব জাতির আলাদা কোনো মর্যাদা নেই অনারবের উপর, এবং অনারবেরও কোনো আলাদা মর্যাদা নেই আরব জাতির উপর। ওয়ালা লি আহমার আলা আসওয়াদ, আর যার চেহারার রং হল ব্রাইট সাদা হোয়াইট, তারও কোনো মর্যাদা নাই, যার চেহারার রং হল ডার্ক কোনো মর্যাদা নাই, বরং হল ইল্লা বিত্তাকওয়া, মর্যাদার মাপকাঠি হল তাকওয়া, এটা চেহারার রং নয়। সেই জন্য একজন মানুষের গায়ের রং হল ব্রাইট অথবা একজনের গায়ের রং হল ডার্ক, আমরা সেই রং ধরে তাকে ডাক দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মন্দ নামে কাউকে ডেকো না, এমন নাম যেই নামে ডাকলে তিনি মনে অসন্তুষ্ট পাবেন, মনটা খারাপ হয়ে যাবে, বেচারার এমনি চোখ নাই, আবার যদি আমি তাকে কানা বলে ডাক দিই তাহলে মনের ভিতরে তার কেমন অবস্থা দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভ্যাসকে হারাম করেছেন। হযরত আবু জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত আমাদের শানে নাজিল হয়েছিল। সেটি কিভাবে? যে মদিনাতে তৎকালীন যুগে একটা মানুষের একাধিক নাম ছিল, মাশা আল্লাহ আমাদের বাংলাদেশিদেরও মাশা আল্লাহ দুইটা তিনটা করে এক একজনের নাম, কোনটা যে আসল নাম আর কোনটা যে নিক নাম খুঁজেই পাওয়া বড় দুরূহ হয়ে যায়। তো সেই জন্য এরকম আমাদের মতো একাধিক নাম ছিল তাদের, কিছু নাম ছিল আসলেই মন্দ। নবী আলাইহিসসালাম যখন হিজরত করে গিয়েছেন তিনি তো আর জানেন না এই নাম ধরে ডাকলে তিনি মনে কষ্ট পাবে, তখন নবী আলাইহিসসালাম মাঝে মাঝে সেই নামগুলো ধরে তাদেরকে ডাকতেন। তখন সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ এই নাম ধরে ডাকলে উনি মনে কষ্ট পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত নাজিল করেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মন্দ নাম বলে ডাকার আরেকটি মিনিং হতে পারে, সেটি হলো একজন মানুষ অতীতে ভুল করেছেন, তিনি চুরি করেছেন, মদ্যপান করেছেন, জেনা করেছেন, পর্দাবিহীন ভাবে তিনি মডেল হিসেবে মডেল হয়ে তিনি দুনিয়ায় চলাফেরা করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জীবনটাকে জীবনটা উল্টা পুল্টা হিসাবে চালিয়েছেন, এরপরে তিনি তৌবা করেছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন, তৌবা করার পরেও অতীতের গুণাগুলোকে স্মরণ করিয়ে তাকে সেই মন্দ নামে ডাকাকে আল্লাহ পাক নিষেধ করেছেন এই আয়াতে। চুরি ছেড়ে দিয়েছে বেচারা, এখন তার আমরা তার সন্তানদেরকেও বলি, হ্যাঁ হ্যাঁ চিনি চিনি, তুমি কত বড় ভালো মানুষের ছেলে, তোমার বাপ হলো চোর ছিল, নামাজ পড়ে নাই, আরে সেদিন তো তুমি নামাজ পড়ো নাই, বেনামাজি ছিলা, সেদিন তো তুমি মাদারও ছিলা, সেদিন তো তুমি জুয়া খেলেছ, এই অতীতের পাপ স্মরণ করে সেদিন তুমি উলঙ্গ হয়ে চলেছ, আজকে তুমি রাবিয়া বসরি হয়ে গিয়েছ, এ ধরনের কথা বলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নিষেধ করেছেন। ভাইরা বোনরা, আমরা যদি খেয়াল করে, গভীর ভাবে খেয়াল করে দেখি, অধিকাংশ সাহাবি তারা ইসলাম গ্রহণের আগে এমন পাপাচারে লিপ্ত ছিলেন যাদের পাপাচারকে ইতিহাসে জাহেলিয়াতের যুগ বলে আখ্যা দিয়েছে। জিনা, ব্যভিচার, মদ্যপান, জুয়া, রাহাজানি, মারামারি, হত্যা, খুন, খারাপি, কোন অপরাধ হয়নি তাদের দ্বারা, কিন্তু তারা তৌবা করে মুসলমান হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে কোরআনের বিভিন্ন আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন, সুবহানাল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাউকে কাউকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দশজনকে তো আশআরে মুবাশশারাকে তো ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, অথচ তাদের অনেকেই হলো এই পাপগুলো অতীতে করেছেন মুসলমান হওয়ার আগে। সুতরাং একটি মানুষ অপরাধ করতে পারে, তার বুঝ ছিল না, বুঝ এসে গেছে, সুতরাং তাকে অতীতের কোন কথাকে, দোষকে, গুনাহকে, পাপকে স্মরণ করিয়ে তাকে লজ্জিত না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কর্মকে এই আয়াতে নিষেধ করেছেন। আল্লাহ পাক কোরআনে সূরাতুল ফুরকানের লাস্ট রুকুতে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহীমা। যে কোন নন মুসলিম যাবতীয় পাপ করেছে জিন্দেগি ভর, কোন পাপ বাকি রাখে নাই, এরপরে যদি ঈমান, তওবা করে ঈমান গ্রহণ করে এবং নেক আমল করে, আল্লাহ পাক বলতে ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক শুধু তার গুনাহগুলো মাফই করে দিবেন না, বরং তার গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দ্বারা, সওয়াব দ্বারা, রিওয়ার্ড দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি মুসলমান গুনাহ করে, আল্লাহ পাক এরপরের আয়াতে বলতে, ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, ওমান তাবা, মুসলমান যদি কোনো গুনাহ করে, পাপে লিপ্ত হয়ে যায়, এরপরে যদি তওবা করে আর নেক আমলে সেই তওবার বহিঃপ্রকাশ ঘটায়, তাহলে ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে তওবা কবুলকারী হিসাবে সে পাবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করবেন। সুতরাং বান্দা গুনাহ হয়ে গেছে, মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাই মিস্টেক তার দ্বারা জিনা হয়ে গিয়েছে, এরপরে যেহেতু তিনি বিবাহিত ছিলেন, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাদের শাস্তি হল মৃত্যুদণ্ড। এই এই আয়াত পূর্বে কোরআনের ভিতরে ছিল, কোরআনের থেকে এর তেলাওয়াতকে মনসুখ করা হয়েছে, কিন্তু হুকুম কেয়ামত পর্যন্ত আছে। পবিত্র কোরআনে তিন ধরনের আয়াত আছে, এক ধরনের আয়াত হল যার আয়াত বর্তমান আছে আর হুকুমও বর্তমান আছে, এ ধরনের আয়াত, আর কিছু আয়াত এমন আছে পবিত্র কোরআনে আয়াত আছে কিন্তু এর হুকুম নাই, এই হুকুমের উপর আমল করা যাবে না। যেমন সূরাতুন নিসার শেষের দিক দিয়ে, সূরাতুন নিসার শুরু দিক দিয়ে থার্ড রুকুতে আল্লাহ পাক বলেছেন, واللاتي ياتين الفاحشه من نسائكم فاستشهدوا عليهن اربعه منكم فان شهدوا فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت او يجعل الله لهن سبيلا। কোন নারী জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, এরপরে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে গেল, তাহলে তাকে মৃত্যু পর্যন্ত তোমরা জেলখানায় বন্দী করে রাখো, অথবা দ্বিতীয় কোন হুকুম আসা পর্যন্ত মওকুফ রাখো। আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই হুকুমকে আমি রহিত করে দেব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূর নাযিল করলেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্ল ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, অবিবাহিতা নারী আর অবিবাহিত পুরুষ যদি জেনা করে তাদেরকে তোমরা 61 ব্যত্রাঘাত করো। আর পুরুষ বিবাহিত পুরুষ নারী যদি এই অপকর্মে লিপ্ত হয়ে যায়, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজামুহুমা নাকালাম মিনাল্লাহ। এই আয়াত আগে পবিত্র কোরআনে তেলাওয়াত সহ ছিল, এখন তেলাওয়াত নাই, হুকুম আছে। সুতরাং তাদেরকে মৃত্যুদণ্ড দাও। মায়েজে আসলামীকে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মৃত্যুদণ্ড দিলেন, পস্তরাঘাতে তাকে হত্যা করা হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় শাস্তির সময় উপস্থিত ছিলেন। তার চেহারা থেকে রক্তের ফুয়ারা বেরিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদের কাপড় নষ্ট হয়ে গেল। তিনি লানত করতে ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের চেহারা গোস্বায় ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, সে এমন তৌবা করা করেছে, যদি তার তৌবা তোমাদের মাঝে বন্টন করে দেওয়া হয় 70 জনের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আমার মায়ের যে আসলামীকে জান্নাতের সুইমিং পুলে সাঁতার কাটতে দেখতেছি। দেখুন, জিনা করার মতো অপরাধ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ভৎসনা করছিলেন। এই সময় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তাদেরকে নিষেধ করলেন। এই জন্য একটি মানুষ অপরাধ থেকে তৌবা করেছে, তাকে আর সেই অতীতের গুনাকে স্মরণ করিয়ে লজ্জা দেওয়া এটা শরীয়ত বৈধ নয়। তবে কিছু কিছু এক্সেপশনাল আছে, কিছু কিছু নাম আছে যে এই নামগুলো শুনতে এবং মিনিং এর দিক দিয়েও এটি খারাপ মিনিং, কিন্তু এই এই নাম ছাড়া তাকে আর চেনা যায় না। যেমন হাদিসে বহুত রাবি আছে যাদের নামের আছে দুলিয়াদাইন, দুই হাতওয়ালা, এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিও এরকম লম্বা হাতওয়ালা ছিলেন, বাইটে মানুষ লম্বা হাতওয়ালা ছিলেন, আমরা ইতিহাসে পড়েছি। তারপরে এক সাহাবীর নাম, এক রাবীর নাম ছিল মারওয়ান আল আখদার, আখদার মানে সবুজ, সুলাইমান আল আমাশ, হুমায়েদ আত তবিল, লম্বা হুমায়েদ। এগুলো শুনতে ভালো শোনা যায় না, কিন্তু এই নাম ছাড়া এই মহাদ্দেশকে চেনা যায় না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আবু হুরায়রা নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল নিয়ে খেলছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তখন তাকে আদর করে ডাক দিয়েছিলেন, হে আবু হুরায়রা, বিড়ালের বাবা। এখন এই নামেই ফেমাস হয়ে গেছেন, এই জন্য অন্য মানুষ অন্য নাম আর তার আসল নাম কেউ জানেই না। এই জন্য তাকে যদি আবু হুরায়রা বলে ডাকা হয় এখানে কোনো গুনাহ হবে না। এগুলো হলো এক্সেপশনাল, তাদেরকে হে প্রতিপন্ন করার জন্য না, বরং পরিচয়ের জন্য এই নামে ডাক, এগুলো হলো এক্সেপশনাল। ভালো নামে ডাকা কাউকে এটা হলো সুন্নাত। এক মোমেনের আর এক মোমেনের হক হলো তিনি ভালো নামে ডাকবেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম হযরত আবু বকরকে আতিক বলে ডেকেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক বলে ডেকেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বলেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ বলেছেন। এই ধরনের সুন্দর সুন্দর নাম ধরে খেতাব দিয়ে ডাকা এটা হলো সুন্নাত, সম্মানসূচক। এক বিশেষ করে উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধার সাথে আমরা ডাকি। দেখুন, আমাদের এই শিষ্টাচার বোধের যথেষ্ট অভাব আছে। আপনি যদি এই পশ্চিমা জগৎকে আপনারা, আমরা যদি খুব গভীরভাবে তাদের কালচারটা, কৃষ্টি কালচারটা দেখি, দেখবেন কত রেসপেক্ট করে তারা কথা বলে। দেখবেন তারা যখন নাকি একজন সিনেটরকে, একজন প্রেসিডেন্টকে ডাকে, তখন তারা বলে মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার সিনেটর, মিস্টার অমক, এভাবে তারা সম্মান করে তারা হলো ডাকে। তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কিন্তু আমরা একজন মসজিদের ইমামকে ডাকে, এই ইমাম সাহেব, ধমক দিয়ে আমরা ডাক দিই। একজন আলেমকে ডাকি, তার নাম ধরে পর্যন্ত ডাকি না। দেখুন আরব জাতি কত শিষ্টাচারকে ফলো করে, তারা দেখবেন কোনো আলেমকে তারা নাম ধরে বললেও শেখ বলে তারা। শেখ বড় সম্মানিত শব্দ, মর্যাদাশীল শব্দ, উচ্চাঙ্গের রেসপেক্টফুল ওয়ার্ড হলো শেখ। আরব জাতি দেখবেন যে তারা হলো ওলামা ইকরামদেরকে শেখ বলে ডাকি, কিন্তু আমরাও ওলামাদেরকে ভাই বলে ডাকি। সবাকে ভাই বলে ডাকার নিয়ম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তিনি হেফজ করেছেন, কোরআনের নলেজ তিনি অর্জন করেছেন, তিনি হকদার, তাকে আমরা একটু সম্মানসূচক ভাবে তাকে হলো ডাকা। অবশ্যই মুসলমান ভাই, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, নো ডাউট অ্যাবাউট ইট, তিনি আমাদের মুসলমান ভাই, কিন্তু এর পরেও আল্লাহ পাকের কোরআনের মর্যাদা আমাদেরকে দেওয়া উচিত। ওলামা ইকরামদেরকে সম্মান সূচক শব্দ দিয়ে ডাকা, পিতা মাতাকে সম্মান সূচক শব্দ দিয়ে ডাকা, শিক্ষককে ওস্তাদকে সম্মান সূচক শব্দ দিয়ে ডাকা, এগুলো হলো সামাজিক শিষ্টাচার, এটা হলো ইসলামিক আদর্শ, ইসলামী তাহজিব এবং তামাদ্দুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ জিনিস হারাম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাদ-যন্নি ইন্না বা'দাদ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। হে ইমানদারগণ, তোমরা অনেক খারাপ ধারণার থেকে, কুধারণার থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাদ-যন্নি ইসমুন, যে নিশ্চয় কতক ধারণা এটি হলো গুনাহ, কবিরা গুনাহ। একটা যুবতী নারী এবং পুরুষ একটা ঘরে তারা একত্রিত হয়েছে, এরপরে তারা ঘর থেকে বেরিয়ে আসছে, আমরা ধারণা করলাম এরা বুঝি জেনাবে বিচার করে আসছে, পাপ করে আসছে, এটা হলো খারাপ ধারণা। এই ধরনের খারাপ ধারণা আমাদের মাঝে আজকে প্রবল। এই খারাপ ধারণাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে হারাম করেছেন, যে খবরদার তোমরা একজন যেন আরেকজনের উপর খারাপ ধারণা না করো। একজন মা বোন তিনি একটি অনুষ্ঠানে আসছেন, অথবা তিনি একটি মসজিদে একটি অনুষ্ঠানে আসছেন, উনি খোদা প্রদত্ত অসুস্থতায় ভুগতেছেন, তার নামাজ নেই, জামাত চলতেছে, তিনি পিছনে যে বসে আছেন। আমরা ধারণা করলাম যে হায় রে, এই মহিলাটা মসজিদে আসছে তাও নামাজটা পড়ল না। এই ধারণা যেন আমরা না করি, বরং একজন যদি নামাজ না পড়ে আমরা মনে করি এই বোনের বুঝি খোদা প্রদত্ত অসুস্থতা শুরু হয়েছে, সুতরাং তিনি ছুটিতে আছেন, এই জন্য তিনি নামাজ পড়তে পারেন নাই, এই সুধারণা যেন আমরা রাখি। একজন মানুষ তার বাহ্যিক রূপরেখা যদি দিনের অনুকূল থাকে, তখন সেই অনুযায়ী তার উপর সুধারণাটা রাখা, এটা হলো শরীয়তের চাহিদা। এই ধারণা দন বলে এখানে প্রবল ধারণা বোঝানো হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী লিখেছেন, দন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা বলে এখানে অপবাদ বুঝিয়েছেন, যে অপবাদ, একজন আরেকজনের উপর অপবাদ করা দেওয়া, অর্থাৎ তিনি এই অপরাধটি করেনি এর পরেও তার উপর এই দোষটা চাপিয়ে দেওয়া, এটি হলো, এটিকে বলা হয় হলো অপবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে অপবাদ দেওয়া হয়েছিল, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই সিরিয়াস নিয়েছেন, বুহতানুন আযীম, এটি হলো বিরাট অপবাদ, অতুলনীয় অপরাধ করেছে তারা। সুতরাং মানুষের উপর হলো খারাপ ধারণা বা মানুষের উপরে কোনো অপবাদ আমরা যেন না দেই। আজকে দেখুন, আমরা একটু সামান্য কিছু হলেই একজনের উপর আরেকজন অপবাদ দিয়ে বসি, অথচ তিনি এই কথাটা করেনও নাই, এই কাজটা করেনও নাই, তার উপর আমরা এই দোষারোপ করে ফেললাম। একজন চুরি করে নাই, ধারণা করে বসে রইলাম উনি বুঝি চোর, উনি বুঝি এখানকার থেকে টাকা চুরি করেছে। একজন মানুষ তিনি কোনো একটি কারণে মদের দোকানের সামনে দিয়ে গেছে, আমি মনে করলাম যে উনি মদ কিনতে গেছেন ওখানে, এগুলো হলো খারাপ ধারণা। এই খারাপ ধারণাকে আল্লাহ পাক হারাম করেছেন। ধারণাকে ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআনে ধারণাকে চার প্রকারের বলেছেন। এক ধরনের ধারণা আছে, সেটাকে হলো সম্পূর্ণই হলো হারাম, সেটি হলো মুসলমানদের বাহ্যিক রূপরেখা ভালো দেখার পরেও, বেচারা সুন্দর চেহারা, নিয়মিত মসজিদে যান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, এরপরে তার উপর খারাপ ধারণা করলাম, এটি হলো হারাম। আল্লাহর প্রতি কু ধারণা রাখা হলো হারাম, যে আল্লাহ আমাকে জীবনে কোনো দিন আমাকে মাফ করবেন না, আল্লাহ আমার উপর সাহায্য করবেন না, আল্লাহ আমার উপর দয়া করবেন না, আমাকে আল্লাহ কিছুই দিবেন না, আল্লাহর প্রতি এই কু ধারণা রাখা, এটি হলো হারাম। হাদিসে আসছে, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া বিহুসনি যন্নি বিল্লাহ, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না রাখা পর্যন্ত মৃত্যুবরণ না করো। আনা ইন্দা যন্নি আবদি বি, আমি বান্দার সঙ্গে তার ধারণা অনুযায়ী, আমি আল্লাহ সম্পর্কে তার যেমন ধারণা সেই ধরনের আমি মুআমালা করে থাকি। আমি আল্লাহর প্রতি যদি তার ভালো ধারণা থাকে যে আমাকে মাফ করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। ইয়াকা ওয়াজ্জান ফা ইন্নাল জন্ন আকযাবুল হাদিস, তোমরা যেন অনেক ধারণার থেকে বেঁচে থাকো, কারণ প্রবল ধারণা প্রমাণ ছাড়া, প্রবল ধারণা রাখা, খারাপ ধারণা রাখা, এটা হলো আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা কথা, প্রবল কোনো প্রমাণ নেই, অযথা মিথ্যা কথা এটি। এই প্রকার আল্লাহর প্রতি সুধারণা রাখা ফরজ এবং কুধারণা রাখা হলো হারাম। আর এক ধরনের ধারণা হলো, সেটা হলো জায়েজ। যেমন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, চার রাকাত ওয়ালা নামাজ, তিন রাকাত হয়েছে নাকি চার রাকাত হয়েছে, আপনি কনফিউজ হয়ে গেছেন। এখন আপনার প্রবল ধারণা অনুযায়ী আপনি যদি চার রাকাতও হিসাব করেন এটাও জায়েজ, তিন রাকাত হিসাব করলে এটাও জায়েজ, দুইটাই আপনার জন্য বৈধ। অনুরূপ ভাবে আপনি কোথাও গেছেন যেখানে কোনো কম্পাস নেই, কিবলা নির্ণয় করা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার, নামাজের টাইম হয়ে গেছে, এখন কোন দিকে দাঁড়িয়ে নামাজ পড়ব, প্রবল ধারণা যেদিকে হবে সেদিকে মুখ করে নামাজ পড়লে এটাই হলো তার জন্য কিবলা। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি মুখ করে নামাজ পড়ো সেদিকেই রব্বুল আলামিন আছেন। আর কিছু ধারণা আছে, সেটা হলো মুস্তাহাব, কিছু ধারণা আছে সেটা হলো মুস্তাহাব, প্রত্যেক মুমিনের প্রতি সুধারণা রাখা এটা হলো মুস্তাহাব। লাউলা ইযা সামিআতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, লাউলা ইযা সামিআতুমু, যখন মুনাফিকরা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এই অপবাদ ছড়িয়ে দিল, মুমিন নারী পুরুষরা কেন তাদের মুমিন বোনের উপর সুধারণা রাখল না। সুধারণা রাখা এটা হলো মুস্তাহাব প্রত্যেকের জন্য। এরপরে আরেক ধরনের ধারণা হলো ওয়াজিব, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা এটা হলো ওয়াজিব। এবং কিবলা নির্ণয়ের সময় নির্ধারণ করে আমি কিবলা ফাইন্ড আউট করতে পারছি না, ধারণা অনুযায়ী আমল করা, এটা হলো ওয়াজিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, আর তোমরা যেন কেউ কারো পশ্চাতে নিন্দা না করো, একজন আরেকজনের পশ্চাতে নিন্দাবাদ যেন না করে, তোমাদের বলা তাজাসসু, তোমরা যেন গোপন বিষয় সন্ধান না করে। একটি মানুষ তার গোপন আছে, সিক্রেট আছে। দেখুন আমরা জানি, আমরা যে দেশে উন্নত বিশ্বে বসবাস করি, এসব দেশে কারো সিক্রেটকে ফাঁস করে দেওয়া এটা হলো ফেডারেল ক্রাইম বলে বিবেচিত হয়, আল্লাহর কাছে এর চেয়ে বড় ক্রাইম। এখানে তো হয়তো জেল টেল খেটে কেউ মাপ পেয়ে যেতে পারে, জরিমানা টরিমানা দিয়ে মাপ পেয়ে, আল্লাহর কাছে মাপ পাওয়া বড় কঠিন হবে। যদি কোনো ব্যক্তির যদি গোপনীয় বিষয়গুলোকে কেউ যদি অনুসন্ধান করতে চায়, তার পিছে লেগে গেছে, আমাদের তো আজকে এটা হলো না করলে, এই কাজ না করলে আমাদের হলো পেটের ভাতই হজম হতে চায় না, আমাদের কাজ হলো সবসময় হলো অন্যের পিছে লেগে থাকা, অন্যের দোষ ত্রুটি বের করে নিয়ে আসা। যখন তাজাসসুস বলা হয়, এই এই ওয়ার্ডটি হাদিসেও আসছে, হাদিসেও আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত ইমাম বুখারী এই হাদিস, তাজাসসুস তাহাসসুস, তাজাসসু তাহাসসু, হা দিয়া জিম দিয়ে দুটি ওয়ার্ডই আসছে, কোরআনেও দুটি ওয়ার্ড দিয়ে আসছে। যদি তাজাসসুস বলা হয় তাহলে গোপন বিষয় সন্ধান করা, তার এই দোষটি এখনো সমাজে প্রকাশ পায়নি, আমি পিছে লেগে গিয়ে তার সেই দোষটাকে বের করে নিয়ে আসা, এটাকে তাজাসসুস বলা হয়। সেই জন্য স্পাইকে বলা হয় জাসুস, তাজাসসুস থেকে। তাহাসসুস সাধারণ সন্ধান করা, এটা অবৈধ নয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নির্দেশ দিয়েছিলেন, ইয়া বানিয়া, ইয়া বুনাইয়া হাব, ইয়া বুনাইয়া যহাব ফাতাহাসসু মিন ইউসুফা ওয়া আখীহি, হে আমার সন্তানরা, তোমরা মিশরে ফিরে যাও, যে তোমার ভাই ইউসুফ এবং তার ছোট ভাই বনিয়ামিনকে অনুসন্ধান করে বের করো, তারা কোথায় আছে। সুতরাং এটা সাধারণ, এটা যে কোনো ধরনের অনুসন্ধান এটা শরীয়তে নিষেধ না। তবে হ্যাঁ, এই গোপন বিষয়ে অনুসন্ধান করা এটা তখনই বৈধ হতে পারে যখন সে গোপনটাকে যদি প্রকাশ না করা হয়, অনুসন্ধান করে বের না করা হয়, সামাজিক ক্ষতি হবে, অন্য মানুষের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, মানুষের সম্মান ইজ্জত আবরুর ক্ষতি হবে। সেই সময় গভর্নমেন্টের যে সমস্ত বাহিনী থাকবে তারা গোপন অনুসন্ধান করে, ইনভেস্টিগেশন করে তার গোপন তথ্যগুলোকে বের করে নিয়ে আসবে, তার অপরাধগুলোকে ফাইন্ড আউট করার জন্য, বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য, জনগণকে হেফাজত করার জন্য, জনস্বার্থকে, দেশের স্বার্থকে হেফাজত করার জন্য। এটা কোনো দোষনীয় নয়। আর ছয় নম্বরটি হলো আরো মারাত্মক, একটির থেকে আর একটি মারাত্মক কবিরা গুনাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন আরেকজনের গীবত না করে, গীবত যেন তোমরা না করো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা একজন যেন আরেকজনের গীবত না করো। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের মাঝে কেউ কি পছন্দ করে এ কথা যে তার মৃত ভাইয়ের মাংস চিবিয়ে খাবে? ফাকারিহতুমুহ, অবশ্যই তোমরা এটাকে পছন্দ করবে না। সুতরাং একজন আরেকজনের গীবত করার অর্থ হলো যে মৃত ভাইয়ের মাংস চিবিয়ে খাওয়ার সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের গুনাহটাকে তুলনা করেছেন। এই গীবত, গীবত কাকে বলা হয়? নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নিজেই এর সংজ্ঞা দিয়েছেন। মুসলিম শরীফের এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন যে আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবায়ে কেরাম বলে আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। হুজুর বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তাকে নিয়ে এমন সমালোচনা করা যেটি শুনলে তিনি মনে কষ্ট পেতেন। তখন সাহাবায়ে কেরাম বললেন আফারাআইতা ইন কানা ফি আখী মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের মাঝে ওই দোষটি সত্যই থেকে থাকে? হুজুর বললেন যে যদি থাকে, ফাকাদ ইগতাবতাহু, তাহলেই তো গীবত হলো, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার মাঝে এই অপরাধটি না থাকে তাহলে তো এটা আরো মারাত্মক, এটা হলো কবিরা গুনাহ। সেই জন্য গীবতের থেকে আমাদের বেঁচে থাকার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিয়েছেন, এটা করে গীবতকে হারাম করা হয়েছে। এই গীবত সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন মিরাজের লাম্মা উরিজা বি মারারতু বি কওমিন লাহুম আযফারুন মিন নুহাসিন يَخْمِشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ। আমি মিরাজের রাত্রিতে যখন জাহান্নাম পরিভ্রমণ করছিলাম তখন এমন কিছু সম্প্রদায়ের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল যাদের আঙ্গুলের নখগুলো তামার নখ, এই তামার নখ দিয়ে তারা হলো চেহারা আর বুককে ফেরে ফেলছে, চিরে ফেলছে, আবার এটা জোড়া লেগে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? নবী আলাইহিসসালাম বললেন এরা হলো ওই দুর্ভাগা ব্যক্তি যারা নাকি মানুষের মাংস খেয়েছে, অর্থাৎ মানুষের পিছে লেগে থেকেছে এবং মানুষের সম্মান নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে আর মানুষের গীবত শিকায়ত করেছে, তাদের হলো এই শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে গীবতের গুনাহকে তুলনা করেছেন। এই তুলনা দৃষ্টান্ত আল্লাহ পাক কেন দিলেন? এর কারণ হলো একটি মৃত মানুষ যদি ডেড বডি তার মাংস যদি কেউ চিবিয়ে খায় তার তো জীবনই নাই, সে আর কি ব্যথা পাবে? সুতরাং তার ব্যথা পাওয়ার কোনো কিছুই নাই, বরং যে এই মাংসটা খেল তার নিচুতা সে ফুটিয়ে তুলল, এবং মরা মানুষের, মরা ভাইয়ের মাংস খাওয়া আরো কতটুকু নিচুত এবং কত বড় গুণা। সুতরাং যার গীবত করলাম, তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করতেন, এখন তো তিনি শুনছেন না, সুতরাং এটার দ্বারা তো তার কোনো ক্ষতি হয় নাই, বরং আমি নিজের ইমানকে নষ্ট করলাম, আমার নিচুতাকে ফুটিয়ে তুললাম এবং আমার আখেরাতকে বরবাদ করলাম। এই জন্য নবী আলাইহিসসালাম এভাবে তুলনা করেছেন গীবতকে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের আরাক স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর কন্যা, তিনি একটু দেহের অবয়বে একটু শর্ট ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, হাসবুকা সুফিয়া কাযা ওয়া কাযা, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকা সুফি মিন সুফিয়া কাযা ওয়া কাযা, যে আপনার ওই স্ত্রী অর্থাৎ সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন এমন হাত দিয়ে দেখিয়েছেন, অর্থাৎ হলো তিনি বেটে। এ কথা শোনার সাথে সাথে নবী আলাইহিসসালাতু সালাম বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিদ লাউ মুজিজাত বিমা ইল বাহরি লামাজাজাতহু, তুমি এমন একটি দুর্গন্ধময় নোংরা কাজ করেছো, তোমার এই কর্মটাকে যদি সমুদ্রের ভিতর ফেলে দেওয়া হতো, তোমার এই গীবতের দ্বারা সমুদ্রের পানিও দূষিত হয়ে যেত। নবী আলাইহিসসালাম গোস্বান্বিত হয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে শাসিয়ে দিলেন। সেই জন্য এই গীবত এটা হলো আমাদের সমাজে আজকে সংক্রামক ব্যাধির মতো হয়ে গেছে। আমরা গীবতটাকে, এটাকে পাপই মনে করি না, সাধারণ মনে করে থাকি, একদম নরমাল হয়ে গেছে আমাদের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত, যে গীবত এর থেকে আমরা বেঁচে থাকব কি করে? নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, গীবত থেকে বেঁচে থাকব কি? আমরা মসজিদের ভিতরে বসে গীবত করি, তাওয়াফ করার সময় আমরা মাতাফে বসে বসে হলে একজন আরেকজনের গীবত করি, রমাদানের রোজা রেখে গীবত করি। হুজুর বলেন, রমাদানের রোজা হলো ঢাল স্বরূপ, যদি সেটাকে আমরা ফেরে না ফেলি, নষ্ট না করি। হুজুরকে জিজ্ঞেস করলো, রমাদানের রোজা কিসের দ্বারা নষ্ট হয়? হুজুর বললেন, বিকিফ বিন ওয়া গীবাতিন, গীবতের দ্বারা এবং মিথ্যা কথা বলার দ্বারা। আজকে গীবত আমাদের সংক্রামক ব্যাধির আকার ধারণ করেছে, এটার থেকে আমরা কেউ মুক্ত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে বাঁচার পন্থা বাতলিয়ে দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আমরা গীবত থেকে বাঁচব কি করে? হুজুর বললেন, তিনটা কাজ করলে গীবত থেকে বাঁচতে পারবে। আমসিক আলাইকা লিসানাক, তোমার এই জবানটাকে তালা মেরে রাখো, জিপলক করে দাও, এই জবানটাকে হেফাজত করো। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুক, আর তুমি বেশি বাইরে যেও না, তোমার কাজে যাও, কাজের থেকে এসে ঘরের ভিতরে থাকো। যত তুমি বাইরে যাবা, মানুষের সাথে যত মিশবা, তত মানুষের হলো গীবত শিকায়ত হবে। বাজারে বসে আড্ডা, টিমহাটনে বসে আড্ডা, ডানকিন ডোনাটে বসে আড্ডা, চাষ্টলে বসে আড্ডা, এগুলোর দ্বারা, রেস্টুরেন্টে বসে আড্ডা, তোমাদের গীবত বাড়বে, বাড়িতে থাকার চেষ্টা করো। আর তিন নাম্বার হলো, অবকি আলা খাতিআতিক, আর নিজের অপরাধগুলোকে স্মরণ করে করে আল্লাহর কাছে কন্দন করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে নিজের অপরাধ দেখো। তুমি কি কোনোদিন এই কথা স্মরণ করে দেখেছো যে বালেগ হওয়ার পর থেকে তুমি কি পরিমাণ কবিরা গুনাহ করেছো, কত ওয়াক্ত নামাজ কাজা করেছো, কতবার মিথ্যা কথা বলেছো? নিজের অপরাধকে স্মরণ করে করো, আল্লাহর কাছে কন্দন করো, তাহলে আর অন্যের অপরাধ দেখার মতো সময় হবে না। নিজেকে নিয়ে যে ব্যস্ত থাকে, সে আর অন্যের পিছে লাগার টাইম আছে তার? সুতরাং নিজের অপরাধকে দেখো, অন্যের অপরাধ দেখো না। এই তিনটা কাজ করলে আমরা গীবতের এই গুনাহ থেকে বাঁচতে পারবো। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ অভয় দিলেন আমাদেরকে যে যদি তোমাদের এ ধরনের গুনাহ হয়ে গিয়ে থাকে অতীতে, আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসো, আল্লাহ তোমার তৌবাকে কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করবেন। আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু, আল্লাহর দয়ার কোনো লিমিটেশন নাই। সমুদ্রের লিমিটেশন আছে, এই ভূখণ্ডের লিমিটেশন আছে, আকাশের লিমিটেশন আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কোনো লিমিটেশন নাই। সুতরাং চলুন এই রমাদান মাসে আজকে আমরা আল্লাহর কাছে তৌবা করি, আল্লাহর কাছে গুনাহ মাপ চাই, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, তিনি যেন আমাদেরকে মাপ করে দেন। আর এই ছয়টি গুনাতে যেন আমরা জড়িয়ে না পড়ি। সামাজিক শিষ্টাচার আল্লাহ পাক শিখিয়েছেন। সমাজে আজকে এই বিশৃঙ্খলা কেন? প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর মিল নাই, শুধু ঝগড়া ঝাঁটি মারামারি, যেন একটি আগ্নেয়গিরি আমাদের সমাজের চিত্রটা। এই অবস্থা কেন হয়েছে? আমরা এই সামাজিক বিধিনিষেধ গুলা আমরা মেনে চলি না। যত আমরা চেষ্টা করি আইন কানুন বানাই, এই বদ অভ্যাস গুলোকে যদি আমরা ছেড়ে দিতে না পারি, সামাজিক শৃঙ্খলা শান্তি আমাদের মাঝে কসকসিন কালেও ফিরে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়াই করি। মাশা আল্লাহ, আপনারা অনেকেই মাশা আল্লাহ গত দুদিনে ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডাকে অনেক সাহায্য করেছেন, হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। এই জন্য মাহে রমাদানে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সেন্টারের পক্ষ থেকে। বিশেষ করে আমরা আরও বেশি শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আজান টিভির প্রতিষ্ঠাতা, দেশে বিদেশে পত্রিকার সম্পাদক এবং কানাডাতে সর্বপ্রথম যিনি বাংলা পত্রিকা বের করেছেন এবং ইসলামিক চ্যানেল যিনি আজান টিভি নামে এক বছর আগে যার যাত্রা যিনি যার মাধ্যমে শুরু হয়েছে, সেই আমাদের নর্থ আমেরিকার মাশা আল্লাহ বিশিষ্ট ব্যক্তিত্ব নজরুল ইসলাম মিন্টু ভাইকে আমরা আমাদের সেন্টারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই, তিনি আমাদেরকে যে এই সহযোগিতা করেছেন। আরো ধন্যবাদ জানাই মাসুদ চৌধুরী ভাই আর ব্রাদার ইঞ্জিনিয়ার শাহরিয়ার ভাই, আজম নাজমুল আজম ভাই, ফেরদৌস ভাই, আরো অন্যান্য যে সমস্ত ভাইরা, আরিফুর রহমান, সোহেল ভাই, যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। তবে আপনাদের কাছে একটি অনুরোধ রাখব, রমাদান তো আর মাত্র আজকে 25 তারিখ গেল, সর্বোচ্চ 4 থেকে 5 দিন আছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের কমিটমেন্টটা এই রমাদানের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। তাহলে আদুআফাম মুদাআফা, 70 গুণ বেশি সওয়াব যেটা সেটা পাওয়া যাবে। দেখুন এখনো আপনাদেরকে আমি বলছি, আমি নিজেও এটা উপলব্ধি করি, করোনা ভাইরাস শেষ হয়নি, এত তাড়াতাড়ি শেষ হবার না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা রিপোর্ট দিয়েছে যে এটার সেকেন্ড জোয়ার আসবে, সেকেন্ড ঢেউটা ফার্স্ট প্রথম ঢেউয়ের চেয়ে আরো মারাত্মক আকার ধারণ করবে, সেটাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আমি আপনি জানি না ভাই বোনরা, আগামী রমজান পর্যন্ত আমরা বাঁচব কিনা, হতে পারে এই রমাদানই আমাদের জিন্দগির আখেরি রমাদান হয়ে যাবে। সেই জন্য 5টা দিন আমরা যেন আর সময় নষ্ট না করি, দান দক্ষিণা যা করার আমরা যেন করে দিই, মনে করি এটা আমার আখেরি রমাদান। আখেরি রমাদান হয়ে যেতে পারে, আমি নামাজ পড়ি আখেরি রমাদান ভেবে, কোরআন তেলাওয়াত করি। মাশা আল্লাহ, বাংলাদেশ থেকে এক বোন আজকে মাশা আল্লাহ আমার হৃদয়টা খুশিতে ভরে গেছে, বোন আজকে আমাকে বাংলাদেশ থেকে ফোন করেছেন যে হুজুর আপনাদের মসজিদ কালকের অনুষ্ঠান শুনেছে, আমি আপনাদের মসজিদে $200 দান করব, আর সাথে সাথে মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ আমাদের মাশা আল্লাহ তিনি 7 খতম কোরআন 6 খতম দেওয়া হয়ে গেছে, এবং আজকে বলতেছেন হুজুর আর মাত্র 4-5 দিন আছে, আমি আরেকটা খতম করতে চাই। মাশা আল্লাহ, তিনি হাইলি এডুকেটেড মহিলা, আমি সারপ্রাইজ হয়ে গেছি, 7 খতম কোরআন তেলাওয়াত করেছেন এই বোন। মাশা আল্লাহ, অনেক ভাইরা আসতে পারেন নাই, যেমন নাকি আমাদের শাকির ভাই সাইম ভাইয়ের আম্মা নিউ জার্সির থেকে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন খালা আম্মা, তিনি $500 US দিবেন। তারপরে আমার আর এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর ইসলাম, ডক্টর শহীদুল ইসলাম টেনেসির থেকে, তিনি আমার বড় শ্যালকের আপন শ্বশুর, আমার শ্যালকও হাফেজ এবং ডক্টর, উনিও ডাক্তার মাশা আল্লাহ, আমার এই তাওয়ি সাহ, উনিও আমাদের সেন্টারের জন্য $500 উনি পাঠিয়েছেন। তারপরে আব্দুল হালিম ভাই মাশা আল্লাহ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, তিনিও $500 দিবেন বলে এরাদা করেছেন। এরপরে এক ভাই নাম বলেন নাই, ওনার মা বাবা শাশুড়ির জন্য আরো $200 দিবেন, এক বোন বাংলাদেশ থেকে যার কথা বললাম $200 দিবেন, এবং আরো অনেক ভাই বোনরা দিবেন। এই জন্য যারা নাকি অনলাইনে যারা পে করে দিয়েছেন, আর যারা নাকি ফেসবুকের মাধ্যমে যারা কমিটমেন্ট করেছিলেন কালকে আজান টিভির ফেসবুকে, তারা আমাদের ওয়েবসাইটে যদি চলে যান, আপনার IRCCAN.com, সেখানে গিয়ে সব অপশনগুলো আছে, আমরা সেই অপশনগুলো পালন করি, আমরা সেই মাধ্যমে টাকা আমরা দিব। আর আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব এখন থেকে ইনশা আল্লাহ জোহরের নামাজ থেকে ইনশা আল্লাহ সন্ধ্যা পর্যন্ত মসজিদে থাকবেন। আপনারা যদি কেউ মসজিদে এসে দিয়ে যেতে চান, আপনাদের কমিটমেন্টটা ইনশা আল্লাহ মসজিদে দিয়ে যাবেন। অনেক ভাইরা পবিত্র কোরআন খতম করেছেন, ভাই আইয়ো ভাই, এবার চৌধুরী ভাই, জানু মিয়ার ফ্যামিলি, আব্দুল মান্নান ভাই, আরাক বোন কানিজ ইসলাম, আউসাফ, আকিফা, হুসাইন আহমেদ নিউ জার্সি থেকে, তারপরে মোহতাসিম 12 বছরের বাচ্চা, হাসান মামুন ভাই পবিত্র কোরআন খতম করেছেন, তাদের প্রত্যেকের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের প্রত্যেকের খতমে কোরআনকে কবুল মঞ্জুর করেন। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والاكرام اله العالمين রমজানের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, জানি না গুনাহগুলো আমাদের আগের মতই আমলনামায় রয়ে গেছে কিনা, রমাদানে আমরা কিছুই করতে পারি নাই, আল্লাহ যা কিছু ভাঙাচোরা করেছি তুমি মেহরবানি করে কবুলে মঞ্জুর করো, ভুল ত্রুটি গুলাকে তুমি মাফ করে দিও। কত ভাই বোনরা রাত দিন পরিশ্রম করে রব্বুল আলামিন পবিত্র কোরআন খতম করেছেন, প্রত্যেকের খতমকে কবুলে মঞ্জুর করো, ভুল ত্রুটিকে মাফ করে দিও। কত ভাই বোনরা হে আল্লাহ তোমার ঘর প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজের কষ্টার্জিত পয়সা নিজে ব্যয় না করে তোমার মহব্বত তোমার ঘরে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাদের এই দানকে কবুলে মঞ্জুর করো। এই দানের উসিলায় আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন তুমি আরশের সায়ার নিচে জায়গা করে দিও। রব্বুল আলামিন তুমি আল্লাহ আমাদের আল্লাহ সমস্ত ইবাদত গুলোকে কবুলে মঞ্জুর করো, আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো, আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের ইফতার, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, আল্লাহ আমাদের আল্লাহ তারাবিন নামাজ, আমাদের কিয়ামুল লাইল সব ইবাদত গুলোকে কবুলে মঞ্জুর করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি আমাদের ইয়া আল্লাহ বারবার হারামাইন শরীফাইনে জিয়ারত নসিব করো, ইয়া আল্লাহ করোনা ভাইরাস থেকে তুমি দুনিয়াবাসীকে ইয়া আল্লাহ উদ্ধার করো, ইয়া আল্লাহ আমাদের জান মাল ইজ্জত কে ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ হেফাজত করো, আমাদের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো, ইয়া আল্লাহ এমন কোন বিমার দিও না যার দ্বারা ইয়া আল্লাহ আমাদের জানাজায় কেউ আমাদেরকে উপস্থিত হতে পারবে না, আল্লাহ আমরা এই ধরনের মৃত্যু চাই না, আমরা শাহাদতের মৌত চাই, আল্লাহ তুমি আমাদেরকে সিজদা অবস্থায় শাহাদতের মৌত নসিব করো। ওয়াসাল্লি আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার।